إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى دربار لاکھو کوٹی شکریہ جی الله سبحانه وتعالى আমাদের কে দুনিয়ার সবচেয়ে দামি এক্সপেন্সিভ নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন। এই পৃথিবীতে যত নিয়ামত আছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআনে কারিমার নিয়ামত। কোরআনে কারিমার পরে দ্বিতীয় বৃহত্তম নিয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত। এর পরে দীন ইসলামের নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ যেগুলো নিয়ামত সবগুলোই দান করেছেন, তার মাঝে এই পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআনে কারিমার নিয়ামত। এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই। এই কোরআনে কারিমাকে ফলো করেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। সুতরাং এই কোরআনের আলোচনা যখন আমরা করব শুনব তখন এটাকে চূড়ান্ত আদবের সাথে আমাদের আলোচনা করা লাগবে এবং শোনা লাগবে, তবেই কোরআনে কারিমা থেকে আমরা উপকৃত হতে পারব। আর যদি এই হক আদায় করে আমরা আলোচনা না করি না শুনি, কোরআনের আলোচনা রাত দিন হয়ে যাবে, মাসের পর মাস হবে, কোনো বেনিফিট হবে না। আল্লাহ পাক আমাদের সবাকে কোরআন বুঝে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটি হল সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত থেকে 63 নম্বর আয়াত পর্যন্ত তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার দান দক্ষিণা চ্যারিটি অনুগ্রহ কবুল হওয়ার জন্য ছয়টি শর্ত আরোপ করেছেন। এই ছয়টি শর্ত পূর্ণ করে যদি কোনো ব্যক্তি দান দক্ষিণা করে সেই ব্যক্তির দান দক্ষিণাই কেবলমাত্র কবুল হবে। একটি শর্ত যদি অনুপস্থিত থাকে সেই ব্যক্তির দান দক্ষিণা কবুল হবে না। যেমন ওজুর ফরজ কয়টা? চারটা। এই চারটা ফরজের একটা ফরজ যদি কেউ ছেড়ে দিল তার অজু হবে বলে গণ্য হয়েছে? হবে না। নামাজের যে কন্ডিশন আছে এই কন্ডিশনের মাঝে একটা কন্ডিশন হল শরীর পাক হওয়া, শরীর পবিত্র থাকা লাগবে। কারো নাপাক শরীর নিয়ে নামাজে দাঁড়িয়ে গেল, শুধু একটা শর্ত মিস হয়েছে, তার নামাজ হবে? নামাজ হবে না। অনুরূপভাবে এই ছয়টি শর্তর একটি যদি মিসিং হয় সেই ব্যক্তির দান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। দান বোঝার আগে সর্বপ্রথম আমাদের ইবাদতের একটু ডেফিনিশন এবং ইবাদতের প্রকার ভেদটা একটু জেনে নিলে দান কোন প্রকারের ইবাদত সেটি বোঝা আমাদের জন্য সহজ হবে। ইবাদত মৌলিকভাবে তিন প্রকারের হয়ে থাকে। এক প্রকারের ইবাদত সেটা হল জানি ইবাদত, ইবাদাহ আল বাদনিয়া, ফিজিক্যাল ইবাদা। এখানে কোনো অর্থকরির কোনো সম্পর্ক নেই, অর্থের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ফিজিক্যাল ভাবেই এই ইবাদত করা যায়। যেমন নামাজ, নামাজ পড়তে টাকা পয়সা লাগে না, রোজা রাখতে টাকা পয়সা লাগে না। দুই নম্বর ইবাদত হল ইবাদতে মালিয়া, সম্পদ সংক্রান্ত ইবাদত বন্দেগী। সম্পদ সংক্রান্ত ইবাদত বন্দেগীতে ফিজিক্যাল কোনো ওয়ার্ক নাই, যেমন জাকাত দিয়ে দিলেন, এখানে ফিজিক্যাল কোনো ওয়ার্ক নাই। সদকায়ে ফিত্রা দিয়ে দিলেন, মানুষ চ্যারিটিতে দান দক্ষিণা করল, এখানে কোনো শারীরিক সম্পর্ক, শারীরিক ফিজিক্যাল কোনো পরিশ্রম নেই, এটাকে ইবাদতে মালিয়া বলা হয়। আর একটি ইবাদত আছে, আর এক তিন নম্বর ইবাদতের পদ্ধতি হল কম্বাইন্ড, ফিজিক্যাল এবং মালি দুইটার সমন্বয়ে ইবাদত, এটি হল হজ। হজ শুধু টাকা দিয়েই হজ করা যায় নাকি ফিজিক্যাল ওয়ার্ক আছে? তওয়াফ করতে হয়, সাই করতে হয়, রমিউল জেমার করতে হয়, আরাফাতে যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, মিনাতে থাকতে হয়, এগুলো ফিজিক্যাল ওয়ার্ক না? আর শুধুমাত্র ফিজিক্যাল ওয়ার্ক, টাকা লাগে না? হজ করতে টাকা লাগে না, হজ করতে টাকাও লাগে। তাহলে কম্বাইন্ড ইবাদতে মালিয়া, ইবাদতে বদনিয়া দুইটা সমন্বয়কে বলা হয় হল হজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরু রুকুতে মোমেন বান্দার কোয়ালিটি, মুত্তাকি বান্দার কোয়ালিটি বর্ণনা করেছেন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যার মাঝে কোনো ডাউট নেই, সন্দেহ নাই, সংশয় নেই, কোনো ধরনের ভুল নেই, ত্রুটি নেই, সব কিছুর ঊর্ধ্বে, লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের সঠিক পথের সন্ধান দেয়, মুত্তাকিদের জন্য গাইডলাইন্স। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত হল অদৃশ্যভাবে আল্লাহর উপর ইমান আনবে। দেখুন, ইমান বিল গায়ব, এটার ডিকশনারির ট্রান্সলেশন হবে অদৃশ্যভাবে আল্লাহর উপর বিশ্বাস আনা। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় ইমান বিল গায়ব বলা হয় পঞ্চ ইন্দ্রিয় বহির্ভূত কোন সংবাদকে শুধুমাত্র সংবাদদাতার বিশ্বস্ততার উপর ভিত্তি করে বিনা দ্বিধায় বিশ্বাস করে নেওয়ার নাম হল ইমান বিল গায়ব। আমি আবার বলি, প্রথম শর্ত ইমান বিল গায়ব শর্ত। পঞ্চ ইন্দ্রিয় বহির্ভূত কোন সংবাদকে সংবাদদাতার বিশ্বস্ততার উপর ভিত্তি করে বিনা দ্বিধায় মেনে নেওয়ার নাম হল ইমান বিল গায়ব। দৃষ্টান্ত দিয়ে বোঝেন, জান্নাত দোজক, কবরের আজাব, হাসর নাসর, মিজান ফুলসিরাত, এগুলো আমরা বিশ্বাস করি কিনা? জীবনে কোনোদিন জান্নাত দেখেছি আমরা, দোজক দেখেছি, কবরের আজাব দেখেছি? কোনো কিছুই দেখি নাই। আমাদের রাজশাহীতে এক মাছ ভাণ্ডারি মৌলবী ছিল, আলেম বলা তো গুনাহ হবে, মৌলবী ছিল। এতটাই ভণ্ডা সে, সে কবরের আজাব দেখার জন্য নিজের ঘরের মধ্যে কবর খুঁড়ছে। কবর খুঁড়ে সে 40 দিন নাকি এই কবরের ভিতর ছিল, 40 দিন পরে বের হয়েছে। বের হওয়ার পর তো হাজার হাজার মানুষ, কেউ মুরগি নিয়ে আসছে, কেউ খাসি নিয়ে আসছে, মার্কেট এক রাতের ভিতর মার্কেট উঠে গেল। হঠাৎ করে একজন আসছে, মুলবী সাহেব জানে না যে গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, তখন বলতেছে, হুজুর আপনাকে না আমি চিটাগাঙে দেখলাম। আপনি চিটাগাঙে গেছিলেন কেন? চিটাগাঙে যা পালা আসিল, তারপরে সময় মতো এসে আবার কবরের মধ্যে ঢুকছে, ঢুকে সেখান থেকে হলো বের হয়েছে, মানুষকে ধোকা দেওয়ার জন্য। এই জন্য ইমান বিল গায়েব, কবরের আজাব আমরা কখনো দেখি নাই কিন্তু বিশ্বাস করি। ময়দানে মাহশার আমরা দেখেছি, অনুভব করা সম্ভবপর সম্ভবপর না। চিটাঙে মাঝভান্ডারি একটা ফকিরের নাম আছে, পীরের নাম আছে, এটা তফসির হয়ে যাক ইনশাল্লাহ বলবো নি। এরপরে ইমান বিল গায়েব এর সংজ্ঞায় দেখেন, আমরা কখনো পুলসিরাত দেখি নাই কিন্তু বিশ্বাস করি কিনা। কেন বিশ্বাস করি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তার জীবনের জান বা শত্রুরা পর্যন্ত আলামিন খেতাব দিতে বাধ্য হয়েছে, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার উপর ভিত্তি করে আমরা ইমান বিল গায়ব, আল্লাহর উপর বিশ্বাস করেছি, কবরের আজাবের উপর বিশ্বাস এনেছি, জান্নাত দোযখে বিশ্বাস এনেছি, পুলসিরাতের উপর বিশ্বাস এনেছি, হাশর নাশরের উপর বিশ্বাস এনেছি। এইটাকে বলা হয় হলো ইমান বিল গায়ব। মৃত্যুর সময় যখন যবনিকার পর্দা উন্মোচিত হয়ে যায়, তখন মানুষ আলমে বারজাক দেখতে পারে। এই সময় যদি ইমান আনে, এই ইমান তার জন্য গ্রহণযোগ্য না। কারণ হলো এখন তো সে দৃশ্য, তো তার চোখে ভাসতেছে সচক্ষে, এখন যদি আল্লাহর উপর ইমান আনে, এই ইমান গ্রহণযোগ্য না। সেই জন্য ফিরাউন মরার সময় আল্লাহর উপর ইমান এনেছিল, কিন্তু আল্লাহ পাক বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন বুঝি তোর ইমান আনার টাইম হয়েছে, আর সারাটি জীবন তুই নাফরমানি করেছিস, এখন তো ইমান এনেছিস, জিবরিলকে সচোখে দেখছিস, মালাকাল মউত দৃশ্য তো হয়ে গেছে, এখন বুঝি তোর ইমান আনার টাইম হয়েছে। ইমান বিল গায়েব হয়নি, এই জন্য তার ইমান গ্রহণযোগ্য হয়নি। তো মুত্তাকির জন্য প্রথম কোয়ালিটি হল ইমান বিল গায়েব। وَيُقِيمُونَ الصَّلَاةَ নামাজ কায়েম করবে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, তিন নম্বর গুণ হল, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যাকাত প্রদান করবে, সদকাতুল ফিতর আদায় করবে, কোরবানি করবে, হজ ফরজ হলে হজ করবে, সাধারণ মানুষকে সাহায্যের প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতা করবে। আল্লাহ পাক দেখেন যেখানেই দানের কথা বলেন, সেখানেই বলেন অমিম্মা রাসাকনাহুম, বান্দা তোমার মাল থেকে আমি দিতে বলি নাই, ওই মাল থেকে দাও যেই মাল আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আমার দেওয়া মাল থেকে তুমি আল্লাহর রাস্তায় দাও, আমি আল্লাহর রাস্তায় দাও। তাহলে ইবাদত বন্দেগীর মাঝে একটি হল ইবাদতে মালিয়া, সম্পদের ইবাদত, এটি হল মুত্তাকি বান্দার জন্য তৃতীয় কোয়ালিটি আল্লাহ পাক বলছেন। চতুর্থ কোয়ালিটি, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনার উপর এবং আপনার পূর্ববর্তী নবীগণের উপর যে কিতাব এবং ওহী নাজিল হয়েছে সেই কিতাবের উপর বিশ্বাস করবে তারা। আর পঞ্চম গুণ হল অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে পূর্ণ বিশ্বাসী হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই পাঁচটি গুণে গুণান্বিত হবে তারাই হেদায়েতের উপর আসে আর তারাই কেবলমাত্র সফলকাম হবে। তাহলে পাঁচটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হল দান খয়রাত করা, সম্পদের ইবাদত করা, সম্পদ দিয়ে ইবাদত বন্দেগী করা। আল্লাহ পাক বলেন, আল মালু আল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, মাল সন্তানাদি এটা হলো দুনিয়ার ডেকোরেশন। জিনত বলা হয় হলো ডেকোরেশনকে। দেখেন ডেকোরেশন কখনোই চিরস্থায়ী হয় না, অনুষ্ঠান শেষ, ডেকোরেশন শেষ। আল্লাহ পাক বলতেছেন আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ তোমার সন্তানাদি এ দুটি হল দুনিয়ার ডেকোরেশন, কিছুক্ষণের জন্য আমি দিয়েছি, আবার তোমার হাত থেকে আমি কেড়ে নেব। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ, আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী হও আর ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করো যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জেনারেশন বাই জেনারেশন তোমার হাত পর্যন্ত পৌঁছিয়েছেন এবং তোমার হাত থেকে তোমার জেনারেশনের হাতে আবার ট্রান্সফার করে দিবেন। বাপের সম্পদ ছিল, আমি আজ মালিক হয়েছি, দুদিন পরে আমার সম্পদের মালিক হতে পারে, জীবদ্দশাতেই সম্পদ সম্পদের জায়গায় থাকবে, সম্পদের কি চলে যাবে সন্তানের হাতে, আর মৃত্যু পরে তো অবধারিত যাবেই। আল্লাহ পাক বলেন যে ওই সম্পদ যেটাতে কখনোই চিরস্থায়ী থাকবে না সেই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদদাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা। ওয়াআম্মা মান আতা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, ওয়াত্তাকা এবং আখিরাতের শাস্তিকে ভয় করবে, ওয়াসাদদাকা বিল হুসনা এবং কল্যাণকে সে বিশ্বাস করবে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সমস্ত কিছু আখেরাতের দরজাগুলো আসান করে দেব, সহজ করে দেব। ওয়াআম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়াকাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। ওয়াআম্মা মান বাখিলা, আর যে ব্যক্তি কৃপণতা করবে, ওয়াস্তাগনা আর আল্লাহর সাহায্য থেকে বিমুখ হয়ে থাকবে, ওয়াকাযযাবা বিল হুসনা আর কল্যাণকে নেক আমলকে সে অস্বীকার করবে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি আল্লাহ তার জন্য দুনিয়া এবং আখেরাতের সব কাজকে আমি আল্লাহ ডিফিকাল্ট করে দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু, ওমা আনফাকতুম মিন শাইইন, তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় দান করবে, ফাহুয়া ইখলিফুহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তোমাদের জন্য রিপ্লেস করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা দিয়ে দিবেন, হয়তো আমাকে দিবেন, নইলে আমার সন্তানকে দিবেন, নইলে আমার নাতিপুতিকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা রিটার্ন দিয়ে দিবেন এই দুনিয়াতেই, আর আখিরাতে তো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রিটার্ন দিবেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা তুনফিকু মিন খায়রিন, যা কিছু তোমরা আল্লাহর রাস্তায় দান করবে সেগুলো আল্লাহর কাছ থেকে তোমরা পাবা, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছ থেকে তোমরা সেগুলো রিসিভ করবা কিয়ামতের দিন। হাদিসে আসছে নবী আলাইহিসসালাম ইরশাদ করেন, বুখারী মুসলিমের রওয়ায়াত, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বাল আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনি আদম ইউনফাক আলাইক, হে আদম সন্তান তুমি অন্যের উপর খরচ করো, অন্যের জন্য বাজেট করো, আমি আল্লাহ তোমার জন্য বাজেট করব, আর তুমি যদি অন্যের জন্য বাজেট না করো আমি আল্লাহ দেখব যে যে বেচারা তো আর কাউকে দেয় না, একে এত বেশি দিয়ে কি হবে, আমি আল্লাহ তোমার জন্য বাজেট করব না। অন্য এক হাদিসে আসছে বুখারী মুসলিমের রওয়ায়াত, এটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানসিলান, প্রত্যেক দিন প্রত্যুষে সকালে দুজন ফেরেশতা এই জমিনে অবতরণ করেন। ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ, যে আজকের দিন তোমার রাস্তায় দান খয়রাত করবে, হে আল্লাহ, তুমি তার সম্পদকে রিপ্লেস করে দিও। দ্বিতীয় ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ, যে কৃপণতা বশত হাতকে গুটিয়ে রাখবে, হে আল্লাহ, তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও। এই ফেরেস্তা, দ্বিতীয় ফেরেস্তা তার জন্য বদদোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন উভয় ফেরেস্তার দোয়া কবুল করেন। কারো জন্য একটু ডিলে হয়, কারো জন্য আর্লি হয়, কিন্তু কবুল অবশ্যই হয়ে যায়। এই জন্য সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করা, এটা হলো ইমানদারদের লক্ষণ। আর সম্পদকে কুক্ষিগত করে রাখা, এটা হলো বেঈমানদের লক্ষণ। لا تزال قدم ابن آدم حتى يسأل عن أربع, কোনো বনি আদমের সন্তান কিয়ামতের দিন এক ইঞ্চি নিজের পা সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত চারটা কোশ্চিনের উত্তর না দিবে। এক নম্বর কোশ্চিন, আন উমরিহি ফিমা আফনা, নিজের জীবনকে কোন কাজে ব্যয় করেছে, আল্লাহর ইবাদত বন্দেগি করেছে নাকি শুধু নাফরমানি করেছে, আখিরাতের জন্য কিছু করেছে নাকি শুধু দুনিয়ার পিছনে ব্যয় করেছে, ওয়ান ইলমিহি মা আমিলা বিহি, এবং নিজের নলেজকে কোন কাজে ব্যয় করেছে। বলবেন যে আমরা তো অনেকে আবার ধোকা খায়, বলে যে আমরা তো আলেম ওলামা না, কোরআন হাদিস তো অত বুঝিটুঝি না, তো আমাদের তো নলেজই নাই, সুতরাং আমাদের কোশ্চিন কি হবে? নামাজ যে পাচক তো পড়া জরুরি, এটা কয়জন মুসলমান জানে না? রোজা যে রাখতে হয় কজন জানে না? তাহলে নলেজ নাই। হারাম যে খাওয়া যায় না এটা কজন জানে না? পর্দায় যে থাকতে হয় এটা কজন জানে না? সবাই জানে, সুতরাং নলেজ সবারই আছে। আর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা অফিমা আনফাকা, মাল সম্পর্কে দুইটা কোশ্চিন হবে, টু ইন ওয়ান, কোন পথে ইনকাম করেছি এবং কোন পথে ব্যয় করেছি, সম্পদ সম্পর্কে এ দুটি কোশ্চিন হবে। সুতরাং এই মাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মালকে ছিনিয়ে নেবেন। সুতরাং এই মালকে কুক্ষিগত করে রাখার মাঝে কোনো ফায়দা নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাবাহাত শাতান, তিনি একটা ছাগল জবাই করলেন, ওয়াতাসাদাকাত বিহা কুল্লাহা, পুরা ছাগলের গোশতটা আল্লাহর রাস্তায় দান করলেন, ইল্লা যিরা, শুধু একটা লেগ রেখে দিলেন আর পুরাটা দান করে দিয়েছেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে বললেন, মা বাকিয়া মিনাশ শাত ইয়া আয়েশা, হে আয়েশা, আজকে দেখলাম যে তোমার ঘরে তুমি ছাগল জবাই করলা, তা খাবার মতো কিছু নাই? হুজুর ঠাট্টা করেই জিজ্ঞেস করলেন। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, মা বাকিয়া মিনহা শাইউন ইল্লা যিরা, ইয়া রাসূলুল্লাহ, একটা লেগ ছাড়া আর কিছুই নাই, পুরাটাই দিয়ে দিছি। হুজুর বললেন, বাকিয়া কুল্লুহা ইল্লা যিরা, আয়েশা তুমি উল্টা কথা বলেছো, পুরাটাই অবশিষ্ট আছে, শুধু নিজের জন্য যেটা রেখে দিয়েছো এইটা ছাড়া। আল্লাহর রাস্তায় যা দান করেছো এই দান নষ্ট হয় নাই, এই দান কিয়ামতের দিন তুমি মিজানের পাল্লায় যখন আমল উঠানো হবে তখন দেখবা, কিন্তু যেটা খায়া ফেলবা এটা আর কিছুই থাকবে না। সুতরাং পুরাটাই আছে, শুধু তুমি যেটা রেখেছো এইটা নাই, নবী আলাইহিসসালাম বললেন। সেই জন্য সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এটাকে ব্যয় করা। এটা হলো আমার অন্তরের চিকিৎসা হয়ে যায়। অন্তর কৃপণতার দোষে যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, এই অন্তর জান্নাতে যেতে পারবে না। এই অন্তর দিয়ে কখনো আল্লাহ পাকের নেক আমল হবে না, ইবাদত বন্দেগী হবে না। এই জন্য আল্লাহর রাস্তায় আমাদেরকে সাধ্য অনুযায়ী দান খায়রাত করা লাগবে। এই দান খায়রাত দেখেন, সম্পদ দান করা এটা কিন্তু ইজি কথা না। নিজের হাতে কামানো পয়সা পকেট থেকে বের করে অন্যকে দেওয়া এটা কিন্তু ইজি জিনিস না। আমরা যতই বলি এটা কিন্তু বড় কঠিন জিনিস। এত কষ্টের পয়সা আমি আল্লাহর রাস্তায় দান করলাম, সেই দানটা যদি কবুল না হয় তাহলে তো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলাম, আখেরাতেও আরো ডবল ক্ষতিগ্রস্ত হলাম, তাই না? একজন দুষ্ট লোক আমাকে সে বলতেছে, হুজুর মৌলবীদের কিন্তু একটা বড় ঠকা আছে। আমি বললাম যে মৌলবীদের কি ঠকা? কয় দুনিয়াতেই দেখেন কোনোদিন দাড়ি চাষলেন না, কোনোদিন টাইটুই লাগালেন না, কোনো স্মার্ট হয়ে চললেন না, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কিছুই ধরলেন না, দুনিয়াতে একটা লস করেন নাই। আর আমরা তো মোটামুটি কোন লাইনার বাদ দেই নাই, দুনিয়ায় যা কিছু পাওয়ার আল্লাহ পাক সব দিয়েছে আমাদের। এখন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি সাধারণ ঘোমা ঘোষণা করে ফেলে, অ্যামনিস্টি দিয়ে ফেলে, তাহলে পরে আমরা দুনিয়ার হুটটাও পাইলাম, আখেরাতের দাও পাইছি। তাহলে মলবিরা একদিকে হলো ঠকা খাইল। আর যদি বাই চান্স মৌলবী সাহেবকে যদি জাহান্নামে যেতে হয় তাহলে তো ডবল ক্ষতিগ্রস্ত, দুনিয়াও পায় নাই আখেরাতেও পাইল না। এমনি ভাবে দান খয়রাত আমি আল্লাহর রাস্তা করে গেলাম কিন্তু শর্ত পূর্ণ করে করলাম না, তাহলে দুনিয়াতেও আমি ক্ষতিগ্রস্ত হলাম, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য দান খয়রাত করার জন্য, কবুল হওয়ার জন্য এখানে ছয়টা শর্ত আরোপ করেছেন। এই ছয়টি শর্তের অনুকূলে যদি আমরা দান খয়রাত করি তবেই কেবলমাত্র আমার দান কবুল হবে, নইলে দান কবুল হওয়ার কোন সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলেন, দেখেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত হল, কামাসালি হাববেতিন, ওই শস্য দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, যেই শস্য দানা জমিনের ভিতর বপন করা হল, সেখান থেকে একটা শীষ, একটা চারা হল, তারপরে একটা শীষ বের হল। একটা গমের গাছে কয়টা দানা জমিনের ভিতর বপন করতে হয়? একটা। তাহলে একটা দানার থেকে একটা শীষ হল। ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে সাতটি দানা হল, সাতটি শীষ হল, সাতটি শীষের প্রত্যেকটি শীষে হল একশোটি করে দানা হল, তাহলে কত হল? সাতশো। মিআতু হাব্বা, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর রাস্তায় এক টাকা দান করো, এক ডলার দান করো, আমি আল্লাহ কম পক্ষে তোমাকে সাতশো টাকার সওয়াব আমি আল্লাহ পাক দান করব। শুধু সাতশো টাকার সওয়াবই না, সাহাবায়ে কেরাম যে দান করেছেন এক টাকাতে সাতশো না, সাতশো লক্ষ টাকার সওয়াব আল্লাহ পাক তাদের দান করেছেন। এক খেজুরের বিনিময়ে সাহাবায়েকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার সব সাহাবীদেরকে দান করেন। এটা কেমনে হল? এই ক্রেডিট কেমনে পাইল সাহাবীরা? আল্লাহ পাক নেক্সট ওয়ার্ডে বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক এই সাতশো গুণকে ডবল ডবল করে, ট্রিপল করে, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিতে পারেন যার দানকে আল্লাহ পছন্দ করবেন। ইখলাসের ভিত্তিতে, সিনসিয়ারিটির ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বাড়া দিবেন। যার ইখলাস যত বেশি হবে তার দানের সওয়াব তত বেশি হবে। আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা, কত গুণ বৃদ্ধি হবে আল্লাহ তার সঠিক হিসাব দেন নাই, যত খুশি তত বৃদ্ধি করবেন। এখন কোন নির্বোধ যদি প্রশ্ন করে আল্লাহ এত পাইব কই, প্রশ্ন নির্বোধের মতো কিছু মানুষ আছে না? নেক্সট ওয়ার্ডে আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়াসিউন, আল্লাহর ভান্ডার প্রশস্ত, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আল আলিম, আর ব্যক্তি কোন নিয়াতে দান করল আল্লাহ সম্যক জ্ঞাত, আল্লাহ এই বিষয়ে অজ্ঞ নন। বান্দা তোমার ইখলাস আছে কিনা এর উপর ভিত্তি করে আমি আল্লাহ সওয়াব দান যে করব, তোমার ইখলাস সম্পর্কে আমি আল্লাহ খুব ভালো করে জানি। দুনিয়ার কেউ জানবে না কোন ধান্দায় দান করল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানেন যে কোন উদ্দেশ্যে আমি সেই ব্যক্তি দান করল। এখানে তাহলে মিনিমাম এক ডলার দানের সওয়াব কত? 700 গুণ। 700 গুণ আল্লাহ রব্বুল আলামিন তো ডাইরেক্ট এভাবে বলে দিতেই পারলে, বলে দিলেই পারতেন যে বান্দা যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, 1 টাকা দান করলে আমি আল্লাহ 700 টাকা দান করব, 700 টাকার সওয়াব দান করব, ডাইরেক্ট বলে দিলেই তো বোঝা আরো সুবিধা হতো। কিন্তু আল্লাহ একটা দৃষ্টান্তের সাথে বললেন যে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে তার দৃষ্টান্ত হল ওই শস্য দানার মতো, যেই শস্য দানা থেকে 7টি গাছ বের হয়ে এলো, একটি চারা বের হয়ে আসলো, আর সেই গাছে 7টি শীষ হলো, প্রতিটি শীষে 100টা করে দানা হলো, তাহলে অল টুগেদার হলো 700 দানা হলো। তাহলে বান্দা তুমি 1 দানা দান করলে আমি আল্লাহ 700 দানা দিব। এই ধরনের একটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক এই কথাটা বুঝানোর মাঝে রহস্যটা কি? ডাইরেক্ট 1-এ 700 এ কথা বলে দিলেই তো ক্লিয়ার হয়ে যেত। এর অর্থ হল আল্লাহ রব্বুল আলামিন এই দৃষ্টান্তের মাঝে দান কবুলের প্রথম 3টি শর্ত আরোপ করেছেন। সেটি কেমনে? একটি ভালো শস্য হওয়ার জন্য 3টা জিনিসের প্রয়োজন। প্রথম নম্বর হল বীজটা ভালো হওয়া লাগবে। বীজটা যদি ভালো না হয় জমিন যতই সরেশ হোক, উর্বর শক্তি যতই থাকুক, সেখানে ভালো ফসল হবে না। প্রথম নম্বর বীজটা ভালো হওয়া লাগবে। 2 নম্বর হল কি? জমিনটা উর্বর হওয়া লাগবে, উর্বর জমিতে ফসল বেশি হয়। দেখেন এই নর্থ আমেরিকাতে যা বোনা যায় তাই দেখেন কি লাফা ওঠে, আর আমাদের দেশে সার দিয়ে এটা দিতে দিতেও কিছুই হতে চায় না। তাহলে জমিনের মাঝেও তো কম বেশি আছে, জমিনের উর্বর শক্তি থাকা লাগবে। 3 নম্বর হল বীজও ভালো, জমিনের উর্বর শক্তিও পূর্ণ মাত্রায় আছে কিন্তু কৃষকের অভিজ্ঞতা নাই, তাহলে ফসল ভালো হবে? কৃষকের অভিজ্ঞতা হওয়া লাগবে, কোন ফসল কিভাবে আবাদ করতে হয় সেই সম্পর্ক জানতে হবে তাকে, তাহলেই না এই 3টার সমন্বয় হলেই ফসল ভালো হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত দিয়ে বলতেছেন বীজ ভালো হবে প্রথম কন্ডিশন। তোমার দান 700 গুণ পর্যন্ত পৌঁছতে পারে এর জন্য এই 3টা কন্ডিশন তোমার লাগবে। 1 নম্বর হলো বীজ ভালো, অর্থাৎ হলো যেই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করব সেই সম্পদ হলো হালাল হওয়া লাগবে। হালাল যদি না হয় তাহলে বীজ যদি ভালো না হয় যেই অবস্থা হবে, সম্পদ যদি হালাল না হয় তার দানের অবস্থাও তাই হবে। প্রথম নম্বর কন্ডিশন হলো এটি। 2 নম্বর কন্ডিশন ভালো ফসলের জন্য কি ছিল? মাটি সরেশ হওয়া লাগবে, অর্থাৎ হল সঠিক খাতে হল আপনার দান করা লাগবে। আপনি বীজটা যে বপন করলেন এটা সঠিক জায়গায় বপন হয়েছে কিনা এর উপর নির্ভর করবে আপনার ফসল ভালো হবে কিনা। তাহলে দান আপনি করলেন, দান যাকে করলেন সঠিক জায়গায় আপনার দান হয়েছে কিনা এর উপর দান কবুল হওয়া হলে নির্ভরশীল হবে। যেমন জাকাতের অর্থ ধনী মানুষকে দিলাম, ধনী মানুষ জাকাত পাওয়ার যোগ্য না। জাকাতের অর্থ নিজের পিতামাতাকে দিলাম, নিজের পিতামাতা জাকাত আমার জাকাত পেতে পারেন না। হাশিমি বংশ নবী বংশের কাউকে জাকাত দিলাম, তাহলে জাকাত আদায় হবে না, এর দ্বারা জাকাত আদায় হবে না। এই ধরনের ক্ষেত্রটা সঠিক কিনা সেই ক্ষেত্রকে নির্ণয় করে সেখানে আমার দান করা লাগবে। কৃষকের অভিজ্ঞতা থাকা লাগবে, তিন নম্বর শর্ত ছিল কৃষকের অভিজ্ঞতা থাকা লাগবে। কৃষকের অভিজ্ঞতা থাকার দ্বারা আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন যে দান যেটি আমি করব সেই দান সুন্নাত মোতাবেক হওয়া লাগবে। সুন্নাত মোতাবেক যদি দান হয় তাহলে সুন্নাত মোতাবেক দান হওয়ার জন্য দানকারীর সে অভিজ্ঞতা থাকা লাগবে না। সুন্নাত মোতাবেক দান হওয়ার দৃষ্টান্তটা কি, যেমন কোন ব্যক্তির ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের ভরণ পোষণ, লেখাপড়া, চিকিৎসা এগুলো হল পিতার উপর ফরজ। পিতা ছেলে মেয়ের এই সব হক নষ্ট করে সব টাকা পয়সা দিয়ে মাদ্রাসা বানা দিল, সব টাকা দিয়ে মসজিদ বানা দিয়েছে, অথচ যেই তার উপর যেই বিধান ফরজ ছিল তাদেরকে মাহরুম করল, এই ব্যক্তি সুন্নত মোতাবেক দান করে নাই। নিজের আত্মীয় স্বজন গরিব যারা নিডি, আপনার দানের উপর তাদের জীবন পরিচালিত হয়ে থাকে, এই আত্মীয়কে বাদ দিয়ে আপনি দূরবর্তী কোন জায়গায় গিয়ে দান করে আসলেন, তাহলে আত্মীয়তার হক নষ্ট হয়েছে, সুন্নত মোতাবেক দান হয় নাই। কারো যদি অভিজ্ঞতা থাকে তাহলে পারে সে সুন্নত মোতাবেক দান করবে, তাহলে পারে তার সুন্নত মোতাবেক দান হওয়া লাগবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবীদের মাঝে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় খেজুরের বাগান ছিল মদিনাতে, বাবুল মসজিদ যে আছে যেদিকে মসজিদে নববীতে ইমাম যেখানে দাঁড়ায় এইদিকে একটা গেট আছে বাবুল মসজিদ নাম, এই বাবুল মসজিদের পিছনে তার এখন যে হোটেলগুলা হয়েছে এইটা বাগান ছিল। ওই বাগানের ভিতরে বিরহা নামক একটি ফেমাস কুয়া ছিল যার পানি বিশুদ্ধ ছিল এবং ঠান্ডা পানি ছিল। নবী আলাইহিসসালাম মাঝে মাঝে এই বাগানে গিয়ে তিনি বসে থাকতেন আর এই ঠান্ডা পানি পান করতেন, হুজুর এত পছন্দ করতেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের আশা করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার সবচেয়ে প্রিয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান না করব। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী আলাইহিসসালামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমার ওই বাগানটি। সুতরাং আল্লাহ পাক এই আয়াতে ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত সওয়াবের আশা করতে পারো না, সুতরাং আমি আল্লাহর জন্য আমার এই বাগানকে দান করে দেওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দান গ্রহণ করুন এবং যেখানে ইচ্ছা সেখানে খরচ করুন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আবু তালহা, তুমি একটু সবর করো, একটু সবর করো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আবু তালহার আত্মীয় স্বজনের খবর নিয়ে, সে মদিনার আনসারদের মাঝে সবচেয়ে ধনী সাহাবী, কিন্তু দেখা গেল তার আত্মীয় স্বজনরা, নিকটতম আত্মীয় স্বজনরা প্রচন্ড গরিব, তাদের ঠিকমতো দিন চলে না। তখন নবী আলাইহিসসালাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার নির্দেশ হল তোমার এই বাগানটি তোমার আত্মীয় স্বজনের মাঝে তুমি বণ্টন করে দাও। এরপরে নবী আলাইহিসসালামের নির্দেশ মোতাবেক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আত্মীয় স্বজনকে দান করে দিলেন। তাহলে দেখেন নবী আলাইহিসসালাম তার দান গ্রহণ করলেন, গ্রহণ করলেন করে দানটা কোন জায়গায় ইউজ করলেন যেটা সুন্নাত মোতাবেক, যারা হল নিডি। সেই জন্য আত্মীয়তার হক সর্বপ্রথম, আত্মীয়দেরকে ভুখা রেখে অন্য মানুষকে দান করলে এটা সুন্নতের খেলাফ দান হয়েছে। ছেলে মেয়েকে স্ত্রীকে মাহরুম করে যতই আপনি মসজিদ বানান, ছেলে মেয়ের ঠিক মতো ভরণ পোষণ দেন না, সুন্নত মোতাবেক দান হয় নাই। সুতরাং এই দান দিয়ে সওয়াবের আশা করা যায় না। আপনি কিন্তু বানিয়েছেন মসজিদ, কিন্তু এরপরেও সওয়াবের আশা করা যাবে না। এটাকে বলা হয় হল সুন্নত মোতাবেক দান। এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, উসামা হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লাল ঘোড়া ছিল। লাল ঘোড়া আরবদের কাছে খুব পছন্দনীয়, তার কাছে শ্রেষ্ঠ সম্পদ সেটি। তিনি নবী আলাইহিসসালামের কাছে এসে এই ঘোড়া নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি প্রিয় সম্পদ হলো এই ঘোড়াটা আমার, আমি আল্লাহর রাস্তায় এই ঘোড়া দান করে দিলাম। নবী আলাইহিসসালাম দান গ্রহণ করলেন। উসামা বিন যায়েদ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার কোনো ঘোড়া ছিল না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী 17-18 বছর বয়সে যাকে যুদ্ধে পাঠিয়েছেন হুজুর কমান্ডারিং চিফ করে, তার আন্ডারে সোলজার হল আবু বকর সিদ্দিক, তার আন্ডারে সোলজার হল বড় বড় কিবারে সাহাবারা, আর এই যুবক হল কমান্ডারিং চিফ। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো ঘোড়া ছিল না। নবী আলাইহিসসালাম উসামাকে ডেকে তার বাপের দানকৃত এই ঘোড়াটা তাকে দান করে দিলেন। এখন ঘোড়া নিয়ে উসামা নিজের বাড়িতে গেছেন। যাওয়ার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে নিজের ঘোড়া নিজের বাড়িতেই আসছে, তিনি প্রচন্ড মনুক্ষুণ্ণ হলেন। নবী আলাইহিসসালামের কাছে গিয়ে কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দান কি আল্লাহ পাক কবুল করেন নাই? ঘোড়া যে আবার ঘুরে আমার বাড়িতেই আসছে। নবী আলাইহিসসালাম বললেন যে হে উসা, হে যায়েদ, তোমার দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং এর উত্তম বিনিময় আল্লাহ পাক তোমাকে দান করেছেন। তাহলে দেখেন সুন্নাত মোতাবেক নবী আলাইহিসসালাম, পিতার ঘোড়া আছে, পুত্রের ঘোড়া নাই, নবী আলাইহিসসালাম এই দান গ্রহণ করে তার পুত্রকেই দিয়ে দিলেন। তাহলে সুন্নাত মোতাবেক দানটা কোন জায়গায় হয়? নিজের আত্মীয় স্বজনকে প্রথম দিতে হয়। সন্তানাদির হক প্রথম, স্ত্রীর হক প্রথম, তাদের হক আদায় করার পরে অতিরিক্ত যেটা থাকবে সেটা হলো নফল সদকা হবে। তবে দেখেন আবার যাকাত ফরজ হয়ে গেছে, এখন আবার সন্তানাদির হকের দিক দেখা যাবে না। যাকাত ফরজ, সন্তানাদির হক তো নিজের হালাল পয়সার থেকে করা লাগবে, আর যাকাতের পয়সা তো সন্তানকে দেওয়া যাবে না, তখন আবার কৃপণতা করা যাবে না, যাকাতের পয়সা এখান থেকে বের করে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা শর্ত এই আয়াতে বর্ণনা করলেন এই সুন্দর দৃষ্টান্তর মাঝে। কয়টা শর্ত? এক নম্বর হল সম্পদ হালাল হওয়া লাগবে, দুই নম্বর হল সঠিক ক্ষেত্রে দান হওয়া লাগবে, তিন নম্বর হল সুন্নাত মোতাবেক দান হওয়া লাগবে। সামনের আয়াতে গিয়ে আরো তিনটা শর্ত বলতেছেন আল্লাহ পাক। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين ينفقون أموالهم في سبيل الله جرى الله الرستا شمپاد بے کربے ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى এই দান করার পরে সেই ব্যক্তি অনুগ্রহ প্রকাশ করবে না, অনুগ্রহ প্রকাশ করবে না যাকে দান করছে, বলা আদান, এবং তাকে কোন ধরনের হে প্রতিপন্ন করবে না, খোটা দিবে না। খোটা দিবে কেমনে, অনুগ্রহ প্রকাশ করবে কেমনে? অনুগ্রহ প্রকাশ করে দান করার পরে, যে আরে তোমাকে না গতবার যাকাতের টাকা দিয়ে ওই যে ওইটা কিনে দিলাম। দেখেন অনুগ্রহ প্রকাশ করছে। আরে তোমাকেই তো গত বছর আমি এটা করে দিলাম না, তোমার এই ঘরটা তো আমি করে দিছিলাম। দেখেন অনুগ্রহ প্রকাশ করছে। অন্য মানুষের কাছে গল্প করে, আরে সে তো রাস্তার ভিখারি ছিল, আমি না তার ঘরটা করে দিছি, আমি না তাকে চলার পথ করে দিয়েছি, এই অনুগ্রহ প্রকাশ করতে পারবে না দান করে। ওয়ালা আদান, এবং তাকে হেই প্রতিপন্ন করার মতো অ্যাটিচিউড কোনো কথা তাকে বলবে না, এমন কোন কথা তাকে বলবে না যার দ্বারা সে অপমানিত বোধ হয়, সে নিজেকে অপমান বোধ করে, এরকম কোনো কথা তাকে বলতে পারবে না, সে মনে কষ্ট পায় এই ধরনের কোনো কথা বলতে পারবে না। আজকে তো আমরা দান করে ভাইকে যদি কিছু দেই, মনকে কিছু দেই, আত্মীয় স্বজন কিছু দেই, এরপরে যদি জমিনে ঝগড়া লেগে গেছে, বোন গেছে অন্য ভাইয়ের পক্ষে বললাম, এই জন্যই বুঝি সারা জীবনের কামাই আমার দেখাইছো, আমরা বলে ফেলি এক মুহূর্তের মধ্যে, গলে এই কথা বলার অর্থ জীবনে যা দিতেছিলাম সব গোল্লায় গেল, সব শেষ, আর কিছুই নাই। ওয়ালা আযান, কোন ধরনের কষ্ট দেওয়া যাবে না, কটু কথা বলা যাবে না, এমন কোনো ব্যবহার করা যাবে না যার দ্বারা তারা মনে কষ্ট পায় যাকে দান করা হয়েছে। আল্লাহ পাক এরপরে বলতেছেন, মান্নাম ওয়ালা আযার লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা এই কন্ডিশনগুলা ফুলফিল করে আল্লাহর রাস্তায় দান করবে তাদের বিনিময় তাদের রবের কাছে আসছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতি নেই, তাদেরকে চিন্তিতও হওয়া লাগবে না। এখন ফকিরের মধ্যেও বিরক্তকর ফকির আছে, একদম ঝঞ্ঝা করে ধরে না, দেওয়া পর্যন্ত ছাড়ে না, আবার একটার সাথে আর একটার হলো সম্পর্ক আছে, কয় যাস ওই যে হুজুর আইছে, ওই হুজুর কিন্তু দেয় ভালো, দেখবেন একটা আরেকটাকে হলো আবার খবর দিয়ে দেয়, আর যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত যায় না। এরকম কিছু ফকির আছে না, নাসর বান্দা, আর ফকিররা কিন্তু এখন খুব এডুকেটেড, ঢাকা এয়ারপোর্টে নামলে প্লেন কোন দেশে আসছে থেকে আসছে সেই দেশের কারেন্সি চায়, যদি দেখে সৌদি এয়ারলাইন্স তো বলে ভাই একটা রিয়াল দেন, পাঁচটা রিয়াল দেন, যদি দেখে যে ইংল্যান্ড থেকে গেছে বলবে যে কয়েকটা পাউন্ড দেন, মানে সব দেশের কারেন্সি মুখস্থ ওদের, এত স্মার্ট ফকির হয়ে গেছে এখন। এই জন্য তারা বিরক্ত করে সামনে আগাতে দেয় না, অনেকে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি। আল্লাহ পাক বলেন, কাউলুম মারুফুম ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা, উত্তম কথা বলা এবং তাদের খারাপ ব্যবহারে তাদেরকে ক্ষমা করে দেওয়া ওই দানের থেকে উত্তম যেই দান করে অনুগ্রহ প্রকাশ করা হয় এবং তাদেরকে খোটা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। এই ধরনের দান করার চেয়ে জাঞ্জাকারীকে উত্তম কথা বলে বিদায় করে দেওয়া, এটা হলো উত্তম। যে ভাই আমি এখন দিতে পারবো না, সরি আমি এখন কিছু দিতে পারবো না, এরকম উত্তম কথা বলে সেখান থেকে সরে যাওয়া, এটা হলো উত্তম। আল্লাহু গনিয়ুন হালিম, আল্লাহ পাক বলেন আল্লাহু গনিয়ুন, আল্লাহ তোমার মালের ধার ধারেন না, আল্লাহ কারো মুখাপেক্ষী না, এই গরিবকে পালতে আল্লাহ পাক তোমার মালের ধার ধারেন না, যিনি সমস্ত মখলুকাতের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন সেই আল্লাহ তোমাকে একটু একে গরিব বানিয়ে তোমাকে একটু চান্স দিয়েছিলেন যে বান্দা তুমি তোমার হক আদায় করো কিনা, তুমি যদি না দাও ভেবো না যে আল্লাহ পাক তাকে আর দিতে পারবে না। আল্লাহ পাক আল্লাহু গনিয়ুন হালিমুন, তুমি আল্লাহকে এর চেয়ে বেশি বিরক্ত করো কিন্তু আল্লাহ পাক ধৈর্যশীল, তোমার নাফরমানিতে আল্লাহ পাক ধৈর্যশীল, তুমি কত নাফরমানি আল্লাহর করো আল্লাহ এক অক্তের জন্য তোমার খাদ্য বন্ধ করেন নাই, এক মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করেন নাই, সুতরাং এই লোকটা একটু ঝঞ্ঝা করেছে আর বিরক্ত করেছে, তুমি ধৈর্য হারা হয়ে গেছ। আল্লাহু গনিয়ুন হালিম, এই আয়াতে দুটি শর্ত গেল, এক নম্বর হল চতুর্থ শর্ত এবং পঞ্চম শর্ত ছিল এই আয়াতে দান কবুল হওয়ার জন্য। এক নম্বর হল দান করার পরে অনুগ্রহ প্রকাশ করা যাবে না, কটু চতুর্থ হল তাকে কোনো ধরনের হে প্রতিপন্ন কষ্ট দেওয়া যাবে না। সামনের আয়াতে আরেকটা ষষ্ঠ শর্ত আল্লাহ পাক বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ইমানদারগণ, তোমরা অনুগ্রহ প্রকাশ করে খোটা দিয়ে এবং হে প্রতিপন্ন করে কষ্ট করে নিজেদের দান খয়রাত সাদকাকে কষ্টের পয়সাকে তোমরা ধ্বংস করো না, তোমরা ধ্বংস করো না, বরং এই দান না করে তুমি যদি এই পয়সাটা নিজে খাইতা, নিজের আত্মীয় স্বজনের জন্য ব্যয় করতা, ফ্যামিলির জন্য ব্যয় করতা, এটাও তোমার জন্য ভালো ছিল। এই দান করাচ্ছে, সুতরাং তোমার দানকে তুমি নষ্ট করো না খোটা দিয়ে আর অনুগ্রহ প্রকাশ করে কষ্ট দিয়ে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ-আন-নাস, ওই ব্যক্তির ন্যায় তুমি দান করো না যে মানুষকে দেখানোর জন্য দান করে থাকে। তাহলে ষষ্ঠ শর্ত হল মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না, বরং হল আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করা লাগবে। অধিকাংশ মানুষের দান হল মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, রিয়ার জন্য, অহংকারের জন্য, সোয়াব করার জন্য হয়ে থাকে। দেখেন না আমাদের দেশে যে বদমাইশটা জীবনে কোনোদিন মসজিদে এক পয়সা চান্দা দেয় নাই, মসজিদের দরজা দিয়ে হাঁটে নাই, মসজিদের যে দরজা কোন দিকে সেটাও জানে না। মাঝে মাঝে মনে করে আমাদের দেশে যে মসজিদের দরজা মনে হয় পশ্চিম দিক থেকে, কিন্তু দেখবেন যে ভোট এসে গেছে, এখন মহাদানবীর হয়ে গেছে, এসে নিজেই খোঁজে, কয় মসজিদে কি কি লাগবে, কয়টা ফ্যান শর্ট আছে, সব দিয়ে দেব। তাহলে এই এই দান, এটা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য হলো নাকি মানুষকে দেখানোর জন্য হলো? মানুষকে দেখানোর জন্য হলো। দান করার পরে বাহবা না দিলে মনটা অসন্তুষ্ট হয়ে যায়, জোরে করে একটা তাকবীর না মারলে দেখবেন যে বলল যে এতগুলা টাকা দিলাম একটা তাকবীরও দিল না আমার নামে। তাহলে তার উদ্দেশ্য কি দানের? লোককে দেখানো, রিয়া আন-নাস। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নাকি মানুষকে দেখানোর জন্য, রিয়ার জন্য, অহংকারের জন্য দান করে, দান করে খোটা দেয় এবং দান করে অনুগ্রহ প্রকাশ করে মানুষকে কষ্ট দেয়, তাদের একটা দৃষ্টান্ত আল্লাহ পাক দান করছেন। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, কি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ পাক দেন। যারা নাকি এই কন্ডিশন ফুলফিল না করে অহংকারের জন্য, রিয়ার জন্য, মানুষকে খোটা দিয়ে দেওয়ার জন্য, অনুগ্রহ প্রকাশ করার জন্য দান করে, তাদের দানের দৃষ্টান্ত হল কামাসালি সফওয়ানিন, যেমন একটি মসৃণ পাথর, আলাইহি তুরাবুন, যার উপর কিছু মাটি পড়ে আছে, মাটি পড়ে আছে, সেই মাটির মধ্যে আপনি গিয়ে একটা শস্য দানা বপন করে এলেন, কিন্তু ফাআসাবাহু আবিলুন ফাতারাকাহু সালদা, রাতে এমন মুষলধারে প্রচুর বৃষ্টিপাত হল যে এই মসৃণ পাথরের উপর থেকে সমস্ত মাটি ধুয়ে পাথরকে একদম মসৃণ করে দিয়ে গেল। তাহলে মাটি যখন সরে গেছে পাথরের উপর থেকে, ওই দানা বুঝি আছে? কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলে এই পাথরের উপর থেকে আর কখনো গাছ বের হবে? কারণ বৃষ্টির পানিতে সব ধুয়ে নিয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি দান করে যদি অনুগ্রহ প্রকাশ করো, খোটা দাও, তুমি যদি মানুষকে কষ্ট দাও, তোমার দানের অবস্থাও ওই রকম হবে যে তুমি মনে করছো কেয়ামতে কিছু পাবো, যে দেখবে যে মসৃণ পাথর ছাড়া আর কিছুই নাই। তোমার অহংকার, তোমার খোটা, তোমার মানুষকে কষ্ট দেওয়ার এই বৃষ্টি সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, তুমি আর কিছুই পাবা না। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু والله لا يهدي القوم الكافرين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين
فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
পক্ষান্তরে যারা এই ছয়টি শর্ত পূর্ণ করে আল্লাহর রাস্তায় দান করবে তাদের দৃষ্টান্তটাকে আল্লাহ পাক একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্ত দেওয়ার আগে, বোঝার আগে আমাদের একটা সাধারণ জিনিস বোঝা লাগবে। দেখবেন ফলমূলের গাছ এগুলো পাহাড়ের টিলা যেগুলো আছে সেগুলোতে ভালো হয়, দেখেন না টি গার্ডেন সব পাহাড়ের উপরে, কারণ হলো বৃষ্টির পানি পড়বে কিন্তু বৃষ্টির পানি সেখানে বেঁধে থাকবে না, ঠেকে থাকবে না, পানি পড়বে জমিন উর্বর হবে, জমিন ভিজে যাবে কিন্তু পানি বেঁধে থাকবে না, আর সূর্যের আলো পূর্ণভাবে লাগবে, তাহলে সেই গাছগুলোতে ফল বেশি হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, ওই সকল ব্যক্তিদের দৃষ্টান্ত যারা নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান খয়রাত করে, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তাদের অন্তরটাকে দৃঢ় করার জন্য দান খয়রাত করে। তাদের দৃষ্টান্ত কেমন? কামাসালি জান্নাতিম বিরাবওয়া, যেমন তাদের একটি বাগান, যেই বাগান পাহাড়ের টিলায়, আসাবাহা ওয়াবিলুন, আর সেখানে প্রচুর বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত হলে তো পাহাড়ে পানি বেঁধে থাকে না, পানি তো চলেই গেল, সুতরাং ফাআতাত উকুলাহা দিফাইন, সেই গাছের ভিতর ডবল ডবল ফল হবে। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুম, যদিও প্রচুর বৃষ্টিপাত না হয়, কম বৃষ্টিপাত হয়, এর পরেও ডবল ডবল ফল হবে সেই গাছের। সুতরাং যারা নাকি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে দান খয়রাত করবে, তারা হিসাব রাখতে পারবে না কত ডবল ডবল সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। আল্লাহু বিমা তাআমালুনা বাসির, তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব দেখি। আর যারা মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করে, অনুগ্রহ প্রকাশ করে, মানুষকে কষ্ট দেয় দান করে, তাদের আর একটা দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছেন এখানে। দৃষ্টান্তটা কি? আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নখিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের কেউ কি এই কথাকে পছন্দ করবে, তার একটি খেজুর এবং আঙ্গুরের বাগান আছে, যেই বাগানের মাঝ দিয়ে মিঠা পানির নহর প্রবাহিত হয়েছে, এনা পানি আছে তার ভিতরে। এরপরে ফিহামিং কুল্লিসামারাত, শুধু আঙ্গুর আর খেজুরই না, সর্বরকমের ফল আছে চারিদিক দিয়ে, সর্বরকমের ফল আছে। ও আসা বাহুল কিবারু, আর এই বাগানের মালিক বুড়া হয়ে গেছে, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার ছোট ছোট বাচ্চাও আছে, দুর্বল সন্তানরা আছে যারা এখনো পিতামাতার উপর নির্ভরশীল, এরকম বেচারাও বুড়া হয়ে গেছে, আবার ছোট 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 ছেলে মেয়েও আছে। হঠাৎ করে ফাআসাবাহা ইয়াসানুন ফীহি নার, হঠাৎ করে একদিন ঝঞ্ঝা বায়ু এল, সেই বায়ুর মাঝে আগুনের গলক থাকল, ফাহতারাকাত, এই আগুন পুরা বাগানটাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিল। তোমরা কি কেউ এটা পছন্দ করবা যে তুমি বার্ধক্য পৌঁছে গেছো আর তোমার দুর্বল সন্তানাদি আছে, তোমার একটি পূর্ণাঙ্গ বাগান আছে, এই বাগানটা আগুনের বৃষ্টি দিয়ে পুড়ে যায়, এটা তোমরা কেউ চাও? এটা কোনো ব্যক্তি চায় না। আল্লাহ পাক বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, অনুরূপ ভাবে তুমি যদি দান করে অনুগ্রহ প্রকাশ করো, খোটা দাও, কটু কথা বলো, তাকে হেই প্রতিপন্ন করো, অহংকার করার জন্য যদি তুমি দান খয়রাত করো, এর অর্থ হল যে তোমার দান খয়রাত আল্লাহর আগুন দিয়ে সব পুড়ে সরকার হয়ে গেছে, আখেরাতে যে ছাই ছাড়ার কিছু পাবা না তুমি। দেখেন দৃষ্টান্তর মাঝে কি আল্লাহ পাক এই দৃষ্টান্ত দিতে গিয়ে বলতেছেন, তার তো এই বাগান আছে, আর সেই ব্যক্তি আসা বাহুল কিবা সে বুড়া হয়ে গেছে, তার ছোট ছোট বাচ্চা আছে। এই কথা আল্লাহ পাক কেন বললেন সে বুড়া হয়ে গেছে? এমনিতে সাধারণ মানুষ বললেই পারতেন। দেখেন, যৌবনকালে যদি একজন মানুষের এ ধরনের সম্পদ থাকে, সম্পদ ধ্বংস হয়ে যায়, এ ধরনের একটা বাগান থাকে, তখন তার হোপ থাকে যে আমার তো এখনো শারীরিক ফিজিক্যাল শক্তি আছে, সুতরাং আমি আর একটা বাগান করব, একটা গেছে আর একটা করব। কিন্তু বুড়া মানুষের সেই সম্ভাবনাও নাই, সে দুর্বল হয়ে গেছে, আর করার মতো শক্তি সামর্থ্য তার নেই। আবার বুড়া হয়ে গেছে না, বুড়াবুড়ি কোন রকমে বাগান জ্বলে গেছে, কোন রকমে চলত, কিন্তু শুধু বুড়াবুড়ি তো শেষ না, তার ছোট ছোট বাল বাচ্চা আছে। তাহলে জরুরতটা আরো বেশি হলো কিনা? জরুরতটাও বেশি হল, আবার সেও বার্ধক্যে পৌঁছে গেছে যে তার আর নতুন করে বাগান করার মতো সাধ্য নাই। তাহলে এই বয়সে এই অবস্থায় কেউ চাইবে না আমার বাগানটা জ্বলে যাক। আল্লাহ পাক বলেন, এটা যদি না চাও তাহলে পরে তুমি রিয়া মুক্ত দান করো, অনুগ্রহ প্রকাশ করো না, কাউকে খোটা দিও না, নইলে এই ব্যক্তির মতো কিয়ামতের দিন যখন চরম দুর্দশাগ্রস্ত তুমি হয়ে যাবা, যখন আমল করার আর বয়স নাই, আমল করার কোনো সুযোগ নাই, সেই সময়ে তোমার এই দান পোড়া সাই ছাড়া আর কিছু পাবো না। কাযালিকা ইবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এরূপে আমি আমার দৃষ্টান্তগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে ইমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম,
তোমাদের কামায়ের সর্বোত্তম পবিত্রটা, পবিত্র সম্পদ আল্লাহর রাস্তায় দান করো। অর্থাৎ হল তাইয়্যিবাত বলা হয় হল হালাল, হালাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, হারাম সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো না। হারাম সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে সওয়াব হওয়া তো দূরের কথা, তোমার আরো ডবল মুসিবত পড়া লাগবে। সুতরাং দান করতে হালাল বস্তু হলো দান করা লাগবে। হালাল বস্তু যদি না হয়, আপনাদের বলছি না, নিউ ইয়র্কে একজন আসছে, বলতেছে হুজুর একটু দোয়া করেন। বললাম কি জন্য দোয়া করবেন? কয় কালকে মেগা মিলিয়নের ই হবে, রেজাল্ট হবে। তাই আমি বললাম যে মেগা মিলিয়নের রেজাল্ট হবে, এই জন্য দোয়া করে কি লাভ হবে? বেচারা বলতেছে না হুজুর একটা ভালো ইন্টেনশন আছে, যদি টাকাটা পাওয়া যায়, 65 মিলিয়ন না কত জন ছিল, যদি টাকাটা পেয়ে যায় প্রথম একটা মসজিদ বানাব, তারপরে একটা ইসলামী স্কুল বানাব, কলেজ বানাব। নিয়ত তো ভালো, কিন্তু সম্পদ যেটা দিয়ে দান করবে সেটা হালাল নেই। তাহলে হালাল জিনিস, সেই জন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমার কামাইকৃত সম্পদের তাইয়্যিবাত অর্থাৎ হল হালালটুকু, উত্তমটুকু আল্লাহর রাস্তায় দান করো। তাইয়্যিবাতের এক অর্থ হালাল, আর এক অর্থ হল উত্তম, উত্তম জিনিসটা আল্লাহর কাছে দান করো। আমরা তো ফকির মিসকিনকে গাছের নারিকেল অনেক সময় দেয়, যেটার মধ্যে পানি নাই, যেটার মাঝে হালুয়া নাই, হেইটা কয় যে আর এইটা ফকিরের জন্য রেখে দে, আর ভালোটা হলো কি মেয়ের জামাইয়ের বাড়ি পাঠা দাও। এটা তো আমাদের দানের অবস্থা। সুতরাং আমরা দান করে নিজেরা খাই ভালো ভালো, আর ফকির মিসকিন যখন আসে তখন হলো যেগুলো খাওয়ার যোগ্য না, অযোগ্য, সেই খাবারগুলো আমরা ফকির মিসকিনকে দেই। আল্লাহ পাক বলেন, দান যদি করো তাইয়্যিবাত করো, উত্তমটা দাও, নিম্নমানের জিনিস দিও না। তুমি আল্লাহর কাছে কোনটা আশা করো? ভালোটা। সুতরাং তুমি যখন মানুষের কাছে দিবা, উত্তম দাও। কারুনকে, মিস্টার কারুন সাহেবকে এই নসিহতি মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম করেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ সম্পদ দিয়ে তোর উপর যে ইহসান করেছে, তুই এই সম্পদ থেকে দরিদ্রদেরকে হেল্প করে সেই অনুগ্রহ কর। আল্লাহ পাক তোকে এই সম্পদ দিয়েছে কারুন, এখান থেকে কিছু অংশ দরিদ্রদেরকে দে, তুই অনুগ্রহ কর। তখন সে বলল, قال انما اوتيته على علم عندي কেন এই পয়সা গরিবকে দেওয়া লাগবে انما اوتيته على علم عندي এই টাকা কামাইছি আমার নলেজ দিয়ে মেধা দিয়ে গরিবের বুদ্ধি দিয়ে আমি মাল কামাই না আমি ব্যবসা জানি কিভাবে ব্যবসা করতে হয় মানি কিভাবে মেক করতে হয় মানি কিভাবে আর্ন করতে হয় এগুলো আমি জানি আমার বুদ্ধি দিয়ে মাল কামাইছি আল্লাহ পাক আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলি সে কি জানে না তার চেয়ে কত বাহাদুরকে এর আগে কত জ্ঞানীকে আমি আল্লাহ ধ্বংস করেছি এরপরে আল্লাহ পাক মাটিকে নির্দেশ দেন ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদা আমি আল্লাহ তাকে তার সম্পদ সহ মাটির ভিতর আমি আল্লাহ ধসিয়ে দিলাম সে অহংকার করেছিল সেই জন্য এটা যেন আমরা ঘূর্ণাক্ষরেও মনে না করি সম্পদ কামাইছি আমি ভালো এডুকেটেড মানুষ আরে আমি তো প্রফেশনাল আরে আমি তো অনেক কিছু জানি এই দিয়ে আমি পয়সা কামাইছি আমার মেধা দিয়ে এটা কারুনের আইডিওলজি সম্পদের সাথে মেধার কোনো সম্পর্ক নাই সম্পদের সাথে এডুকেটেড আপনি ডিগ্রির কোনো সম্পর্ক নাই দেখেন আমাদের দেশের পুলিশরা কি পাস আগেকার পুলিশরা সে তো সিগনেচারও জানত না কোন রকম করে পুলিশে ভর্তি হওয়ার আগে কোন রকম 10 দিন 15 দিন মেহনত করে সিগনেচারটা শিখছে এখনো অ্যাড্রেস লিখতে পারে না ওই একটা সার্টিফিকেট স্কুলের হেডমাস্টারকে কিছু পয়সা দিয়ে কিনে নিয়েছে দেখেন গা ঢাকা টাউনে পুলিশরা বউ নিয়ে থাকে আবার মফস্বল এরিয়ার যেগুলা কলেজ এই কলেজের টিচাররা আছে না এরা কোথার থেকে পড়ছে এরা ইউনিভার্সিটির হায়ার এডুকেটেড পারসন এদের সাধ্য নাই একটা জেলা শহরে গিয়ে পরিবার নিয়ে থাকার হাজার হাজার মফস্বলের কলেজের টিচারদের এই অবস্থা আর যে সিগনেচার জানে না ঢাকা শহরের মধ্যে ভালোভাবে সে থাকতেছে নিউ ইয়র্কে একজন লোক একদিন এসে আমাকে বলে মসজিদে একটা কন্ট্যাক্ট পেপার নিয়ে আসছে এসে বলতেছে হুজুর এখানে বায়ার কোন জায়গায় লেখা আর সেলার কোন জায়গায় লেখা একটু দেখা দেন তো আমি বললাম যে রহস্য খুলে কন কি দেখা তো দিমু কিন্তু রহস্য খুলে কন না হুজুর একটা বাড়ি সাইন করতে চাচ্ছি তেম বললাম আপনি পড়তে জানেন না কয় আরে পড়তে জানলে কি আজকে তো আমেরিকার প্রেসিডেন্ট থাকলাম নি তেম বললাম যে এটা কয় নম্বর বাড়ি বলতেছে এটা 12 নম্বর বাড়ি 12 নম্বর বাড়ি এক একটা বাড়ি $1,000,000 দাম সে সিগনেচার কোন রকম জানে বায়ার কোন জায়গা লেখা সেলার কোন জায়গা লেখা এটা পড়তে পারতেছে না কত বড় এডুকেটেড তাহলে তো বোঝেনি তারপরে দেখা দিলাম যে বায়ার সে যে সিগনেচার শুরু করলো আমার তো ভয় হলো হয় কাগজ ছিঁড়বে নাই কলম ভাগবে এত বড় শিক্ষিত মানুষ দেখেন 12টা বাড়ির মালিক সে আর বহু মানুষ আছে পিএইচডি ডিগ্রি করে আসছে নিজের সংসার চালানোর মতো একটা বাড়ি ভাড়া নেওয়ার মতো কোনো তার সম্পদ নেই এডুকেশনের সাথে ডিগ্রির সাথে রিজিকের কোনো সম্পর্ক নাই দুইটা দুই জিনিস সেই জন্য আল্লাহ পাক যাকে খুশি রিজিক বাড়া দিতে পারেন আল্লাহ পাক যাকে খুশি রিজিক কমা দিতে পারেন এটা আল্লাহর হাতে সেই জন্য আল্লাহর দেওয়া রিজিকের উপর যেন আমরা অহংকার না করি যে আমি বড় এডুকেটেড এই জন্য এই সম্পদ পেয়েছি আমরা যেন ইখলাসের সঙ্গে দান করতে পারি তাহলে দান করার জন্য দান কবুল হওয়ার জন্য কয়টা শর্ত 6টা শর্ত 1 নম্বর হল হালাল ইনকাম হওয়া লাগবে হালাল হওয়া লাগবে সম্পদ 2 নম্বর হল সুন্নাত অনুযায়ী দান করা লাগবে 3 নম্বর হল মাটি সরেস হওয়া অর্থাৎ হল বিশুদ্ধ খাতে সঠিক খাতে দানটা হওয়া লাগবে 4 নম্বর হল অনুগ্রহ প্রকাশ করা যাবে না দান করে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি 5 নম্বর হল হে প্রতিপন্ন বা নিচু ভাবা যাবে না তাকে যাকে দান করলাম বড় অনুগ্রহ করেছি তাকে হে প্রতিপন্ন করা যাবে না ওয়ালা আদা আল্লাহ পাক বলেন 6 নম্বর হল খাঁটি নিয়াতে দান করা লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন ধরনের দুনিয়াবি স্বার্থ এবং লোক দেখানো নাম যশের নিয়াত যেন না থাকে কাল্লাযি ইউনফিকু মালাহু রিআ আন-নাস এই 6টি মেইন শর্ত আর আরেকটি শর্ত শেষের দিক দিয়ে আল্লাহ পাক যেটি বললেন সেটা হলো উত্তম জিনিসটা দান করা লাগবে। আনফিকু মিন তাইয়িবাত, উত্তম জিনিসটা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। যদি আমরা এই দান করি, নবী আলাইহিসসালাম বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, যখন মানুষ এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে যে সূর্য আর ব্যক্তির মাথার মাঝে সুরমাদানি আর সুরমাদানির কাঠির মাঝে যে দূরত্ব, এতটুকু দূরত্ব থাকবে, অর্থাৎ একদম কাছে এসে যাবে সূর্য। মানুষ ঘামের ভিতর, কারো কারো কান পর্যন্ত ঘাম, ঘামের ভিতর ডুবে যাবে মানুষ। স্তন্য দানকারিণী মা নিজের কলিজার টুকরা সন্তানের কথা ভুলে যাবে, প্রেগনেন্ট মহিলা গর্ভপাত হয়ে যাবে। সেই কিয়ামতের ভয়াবহ সময় মানুষ যখন পরেশান হয়ে থাকবে, সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে আনন্দ উৎফুল্লে এমন ভাবে থাকবে যে তাদের জিজ্ঞেস করা হবে হাশরের ময়দানে কতক্ষণ ছিলা, কাআন্নাহুম ইয়াউমা ইয়াউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা বলবে যে এক সকাল অথবা এক দুপুর ছিলাম। 50,000 বৎসর চলে গেছে, তাদের খবরই নাই, এত আনন্দ উৎফুল্লে তারা অতিবাহিত হয়েছে, সেখানে অবস্থান করবে তারা, তাদের টেরই নাই। এর মাঝে এক শ্রেণী হল যেই ব্যক্তি ডান হাত দান করবে, বাম হাত জানবে না, এত গোপনে দান করবে, কাউকে জানাবে না, না জানিয়ে গোপনে আল্লাহর রাস্তায় দান করবে। এই সাত শ্রেণীর এক শ্রেণীর ব্যক্তি হল সেই ব্যক্তি। অন্য এক হাদিসে আসছে, নবী আলাইহিসসালাম বলেন আস-সাদাকাতু তাসুদ্দু সাবঈনা বাবাম মিনাস সুই, সদকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 70 ধরনের বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করেন। অ্যাক্সিডেন্টের হাত থেকে, অপমৃত্যুর হাত থেকে, ক্যান্সারের হাত থেকে, আলসারের হাত থেকে, এইডসের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70 ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করে। অর্থাৎ হলো আমার আমার নিজের ফ্যামিলির জন্য ইন্স্যুরেন্স হলো আল্লাহর রাস্তায় দান করা, এটা হলো লাইফ ইন্স্যুরেন্স। ইন্নামাল মুমিনু ইয়াউমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতিহি, এবং প্রত্যেকটা মোমেন তার নিজের দানের ছায়ার নিচে কিয়ামতের দিন অবস্থান করবে। যতটুকু দান করবে ছায়াটা তত ঘন হবে, তত বড় হবে, আর দান যতটুকু ছোট হবে তার ছায়াটুকু ততটুকুই হবে। এই জন্য দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, যদি চাইনিজ ছাতা নেন তাহলে দেখবেন ডাইনে ধরবেন বামে ভিজে গেছে, বামে ধরছেন ডাইনে ভিজে গেছে। আর যদি মাশা আল্লাহ এ দেশের যে বড় বড় ছাতাগুলা নেন তাহলে দেখবেন যে মাশা আল্লাহ সব দিকেই হেফাজত করা হয়েছে। তাহলে কিয়ামতের দিন যে সূর্য এত কাছে আসবে, তাহলে ছাতাটা কি মজবুত হওয়া দরকার না? ছাতা মজবুত হবে আমার দানের কোয়ালিটির উপর ভিত্তি করে, ছাতাটাই দান হবে, দানটাই ছাতা হবে সেদিন। এই জন্য ইবাদতের দুই নম্বর ইবাদত হলো ইবাদতে মালিয়া, আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করা, ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে কিয়দংশ সুন্নাত মোতাবেক ইখলাসের সাথে সঠিক ক্ষেত্রে আল্লাহ পাক দান করে আমাদের দুনিয়াতেও আল্লাহর সাথে ইন্স্যুরেন্স করার তৌফিক দান করেন, আর কিয়ামতের দিনও আমরা যেন এই দানের বিনিময়ে আমরা যেন আরশের ছায়ার নিচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।